শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতা দর্শকদের সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে এখনকার অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের খবরে এবং অন্যান্য পরিবেশনায় শুনবেন ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
সাধারণ পরিষদের এই অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট সমাধানে কিছু সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করবেন।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায় জানিয়েছেন,
কলকাতা সহ গোটা রাজ্যের রাজপথে বেরোল তাজিয়া নিয়ে শোভাযাত্রা।
আর আছে কক্সবাজার থেকে রিপোর্টে বৌদ্ধ ভিক্ষু প্রজ্ঞানন্দ ভিক্ষুর কিছু মন্তব্য।
সেনাবাহিনী রোহিঙ্গা ইস্যুতে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সূচিকে একেবারে ড্যামেজ করে দিয়েছে।
তবে গোড়াতেই আসুন শুনে নেওয়া যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সেলিম হোসেন। তানজানিয়ার লেক ভিক্টোরিয়ায় ফেরি ডুবে 100 জনের মৃত্যু ঘটেছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জীবিতদের উদ্ধার কাজ এখনও চলছে। স্থানীয় শহরের কমিশনার জন মঙ্গেলা জানান, 37 জনকে উদ্ধার করা হয়েছে, আরও অনেকের অবস্থা নাজুক রয়েছে। মঙ্গেলা বলেন, ফেরিতে কত লোক ছিল নিশ্চিত বলা না গেলেও এসব ফেরিতে সাধারণত শত শত মানুষ ওঠে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী এমভি নাইরার নামক ওই ফেরিতে 200 যাত্রী ছিল। 1996 সালে লেক ভিক্টোরিয়ায় এমভি বুকোবা ডুবে 894 জন মারা যায়। 2011 সালে এমভি স্পাইস আইল্যান্ডার 1 ডুবে 200 জন মারা গিয়েছিল একই দেশে। রাশিয়ার অস্ত্র কেনার বিষয়ে চীনা সেনা সংস্থার উপর যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেন, বেইজিং যুক্তরাষ্ট্রের ওই নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক সম্পর্কের সকল নীতিমালার বিরুদ্ধে যায় এবং দুদেশের সম্পর্ক এবং সেনা সম্পর্কের ক্ষেত্রে তা মারাত্মক অন্তরায়। রাশিয়ার পক্ষ থেকে শুক্রবার ওই নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করা হয়েছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়াবকভ ওই নিষেধাজ্ঞার বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগুন নিয়ে খেলবেন না। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র চীনের উপর রাশিয়ার অস্ত্র কেনার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। বলা হয়েছিল, রাশিয়ার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে বলে চীন তাদের কাছ থেকে অস্ত্র কেনায় চীন যুক্তরাষ্ট্রের মৈত্রীর ক্ষেত্রে সেটি বাধা হয়ে যেতে পারে। অর্থাৎ রাশিয়ার উপর থাকা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রাশিয়ার ক্রেতাদের উপরেও প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারকের পদে প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীত ব্রেট কাভানাকে একজন বিচক্ষণ ভালো মানুষ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 36 বছর আগে এক নারীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত কাভানা সম্পর্কে লাস ভেগাসে এক সভায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি একজন অসাধারণ ভদ্রলোক। কাভানার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগকারীর ওই আইনজীবী বলেন, তিনি আগামী সপ্তাহে সিনেট প্যানেলের সামনে এ বিষয়ে বক্তব্য দেবেন, কিন্তু তার নিরাপত্তা নিশ্চিত করা দরকার। অ্যাটর্নি ডেবরা কার্স বলেন, তার মক্কেল ক্রিস্টাইন ব্লেসি ফোর্ডকে ইতিমধ্যেই মেরে ফেলবার হুমকি দেওয়া হয়েছে। তাকে এবং তার পরিবারকে ক্যালিফোর্নিয়ার বাড়ি থেকে জোর করে উচ্ছেদ করা হয়েছে। সাইবার নিরাপত্তা বাড়াতে নতুন কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল সাইবার স্ট্র্যাটেজি নামের এই নতুন আইন স্বাক্ষর করেছেন বৃহস্পতিবার। ইন্টারনেট হ্যাকিং, অনলাইনে তথ্য চুরি বা যে কোনো ধরনের অনলাইন সন্ত্রাসী হুমকি বন্ধে এই আইন করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমার প্রশাসন যুক্তরাষ্ট্রকে সাইবার হুমকি থেকে নিরাপদ রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিল এই আইন পাশের মধ্যে দিয়ে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, আমরা এর মধ্যে দিয়ে শুধু প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করছি তা নয়, এর মধ্যে আরও অনেক কাজ করা হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের 73তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে শুক্রবার ঢাকা থেকে বেরিয়েছেন। ঢাকা থেকে আমির খসরু রিপোর্ট।
লন্ডনে একদিন যাত্রাবিরতির পর রোববার তিনি নিউ ইয়র্কে পৌঁছাবেন। জাতিসংঘের এবারের সাধারণ অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের কারণে। পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী সাংবাদিকদের বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব তুলে ধরবেন।
তিনি রোহিঙ্গা সমস্যার সমাধানে গত বছর তার প্রস্তাবিত 5 দফার ধারাবাহিকতায় পুনরায় কিছু সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরবেন।
প্রধানমন্ত্রী তার বক্তৃতায় শান্তিরক্ষা কর্মসূচি এবং টেকসই উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্চ পর্যায়ের কিছু বৈঠকে অংশ নেবেন। এদিকে বিশ্বব্যাংকের এক লিখিত বিবৃতিতে জানানো হয়েছে যে মিয়ানমার থেকে বাংলাদেশে আগত শিক্ষার্থীদের শিক্ষাদান এবং শিশু থেকে যুবক সহ যারা মনস্তাত্ত্বিকভাবে বিপর্যস্ত এবং ক্ষতবিক্ষত হয়েছেন তাদের সহায়তায় কানাডার $4 মিলিয়ন সহ বিশ্বব্যাংক $25 মিলিয়ন অনুদানের কথা ঘোষণা করেছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় শুক্রবার উপজাতি প্রতিপক্ষ গ্রুপের মধ্যে গোলাগুলিতে অন্তত দু ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রিপোর্ট পাঠাচ্ছেন জহুরুল আলম, ঢাকা থেকে।
পুলিশ জানিয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা দুর্গম রামসুপারি পাড়ায় ঘটনাটি ঘটেছে। পার্বত্য চট্টগ্রাম এলাকার আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপুলস ডেমোক্রেটিক ফ্রন্ট UPDF এর সাংগঠনিক সম্পাদক সচল চাকমা এক বিবৃতিতে নিহত দুই ব্যক্তিকে UPDF এর কর্মী বলে দাবি করেছেন। দলটির পক্ষ থেকে হত্যাকাণ্ডের জন্য অপর একটি আঞ্চলিক রাজনৈতিক দল সংস্কারপন্থী জনসংহতি সমিতিকে দায়ী করা হয়েছে। পুলিশ নিহত ব্যক্তিদের রামসুপারি পাড়ার অধিবাসী আকর্ষণ চাকমা এবং সুমন চাকমা বলে শনাক্ত করেছে। তবে পুলিশ শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দাড়িভিটা স্কুলে সংঘর্ষের ঘটনায় মারা গেছে একজন ছাত্র। তাপস বর্মন নামের ওই ছাত্রের মৃত্যু হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
গতকালই মৃত্যু হয় রাজেশ সরকার নামের আরেক প্রাক্তন ছাত্রের ওই স্কুলের সংঘর্ষের ঘটনায়। এখনও পর্যন্ত এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল দুই। এদিকে এই ঘটনার প্রতিবাদে বিজেপির ডাকে উত্তর দিনাজপুর জেলায় 12 ঘন্টার বন্ধকে ঘিরে সকাল থেকে উত্তেজনা ছড়ায়। কয়েকটি সরকারি বাসে ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সংবাদ সংস্থা ও প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভাটি হাই স্কুল। অবরোধে লাঠিচার্জে ইটপাথর ছোড়া থেকে শুরু করে বোমা গুলিও চলে বলে অভিযোগ। ইসলামপুরের স্কুলের সংঘর্ষের ঘটনায় আজ ভোরে উত্তরবঙ্গের মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাপস বর্মন বলে ওই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রের। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতে ক্রমবর্ধমান যৌন অপরাধ থামাতে ভারতীয় কর্তৃপক্ষ যৌন অপরাধীদের নিবন্ধন শুরু করেছে, নিবন্ধন করছে অপরাধের ঘটনাও। আপাতত এই নিবন্ধন কার্যক্রম শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছেই থাকবে। যুক্তরাষ্ট্রেও একই অপরাধী নিবন্ধনের বিষয় রয়েছে, তবে তা সকলের জন্য উন্মুক্ত। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক তথ্য বিবৃতিতে বলা হয়েছে, এই ডাটাবেজে 4,40,000 নাম রয়েছে যারা ধর্ষণ, শিশু যৌন হয়রানি সহ নানান রকম হয়রানির শিকার হয়েছেন। ওই ডাটাবেজ অপরাধীদের ছবি, ঠিকানা এবং আঙুলের ছাপ রাখছে। ভারতের জাতীয় অপরাধ ব্যুরোর তথ্য অনুসারে 2015-2016 সালে ভারতে যৌন অপরাধের হার বেড়ে যায় 12%। 2016 সালের ভারতের দৈনিক 100টিরও বেশি ধর্ষণের ঘটনা লিপিবদ্ধ হয়। ভেনেজুয়েলার ইতিহাসে ভয়াবহতম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে নিকোলাস মাদুরোর সরকারের বিরুদ্ধে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার এক বিবৃতিতে উল্লেখ করেছে, এই দক্ষিণ আমেরিকান দেশটিতে হত্যার ঘটনা সব রেকর্ড ছাড়িয়ে গেছে, যা অনেক দেশের যুদ্ধের সময়ের গণহত্যাকেও ছাড়িয়ে যায়। রিপোর্টে বলা হয়, সন্ত্রাস দমনের নামে দেশের নিরাপত্তা কর্মকর্তাদের হাতে সহিংসতা বাড়ছে এবং তারা নানান ধরনের হয়রানি করছে মানুষদেরকে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল স্পেনের পরিচালক এস্তেবান বেলট্রান বলেছেন, তাদের তথ্য অনুসারে নিরস্ত্র মানুষের উপর অত্যাচার এবং হত্যার ঘটনায় বেশি দেখা গেছে, যা মানবাধিকারের পরিষ্কার লঙ্ঘন। গায়ানার সাবেক প্রেসিডেন্ট আহমেদ সেকু তৌরের পুত্র এবং তার পুত্রবধূ মিসেস ডেনিস ক্রস তৌরে ডালাসের বাড়িতে এক গায়ানিস তরুণীকে দাস হিসেবে রাখার অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে বিচারের সম্মুখীন হয়েছেন। তার আইনজীবী বলেছেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়, সাজানো। সরকারি আইনজীবী বলেছেন, তৌরে পরিবার অজ্ঞাত ওই মেয়েটিকে যুক্তরাষ্ট্রে এনেছিল 2000 সালে, তখন তার বয়স ছিল 5 বছর, এখন সে 13 বছরের বালিকা। এই মামলায় অভিযোগ প্রমাণিত হলে ওই দম্পতির সাজা হতে পারে 30 বছরের জেল এবং $5,00,000 জরিমানা। অসুস্থ হয়ে ভিয়েতনামের প্রেসিডেন্ট চান দাই কুয়াং মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 61 বছর। সমাজতান্ত্রিক ওই দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে জানা যায়, হ্যানয়ের সেনা হাসপাতালে তিনি মারা যান। গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিয়েতনাম সফরের সময় তিনি তাঁকে স্বাগত জানিয়েছিলেন। এই ছিল বিশ্ব সংবাদে আজকের খবরগুলো।
এতক্ষণ বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 190 মিটার ব্যান্ডে, মিডিয়াম ওয়েভে 1575 কিলোহার্টজে, আর আপনারা ফেসবুক লাইভেও আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। আজকে আপনারা জানেন যে এরপর আছে আলাপনের আলোচনা, তবে তার আগে দু একটি রিপোর্ট। রোহিঙ্গা প্রসঙ্গ, বাংলাদেশের রামুতে সীমা বিহারের সহকারী পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু আমাদের সাংবাদিককে বলেছেন যে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি তার দেশের সেনাবাহিনীর ফাঁদে পা দিয়ে ভুল করেছেন। এ সম্পর্কে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন আমাদের, এবং চট্টগ্রাম প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল তার উপর ভিত্তি করে একটি রিপোর্ট পাঠিয়েছি, আপনাদের শোনাই।
মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি দেশটির সেনাবাহিনীর ফাঁদে পা দিয়ে ধরা খেয়েছেন বলে মন্তব্য করেছেন বৌদ্ধ ধর্মীয় নেতা প্রজ্ঞানন্দ ভিক্ষু। কক্সবাজারের রামু কেন্দ্রীয় সীমা বিহারের সহকারী পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু ভয়েস অফ আমেরিকার সাথে এক বিশেষ সাক্ষাৎকারে বলেন,
এত বছর ধরে যে বাহিনী তাকে কিছুই করতে পারেনি গৃহবন্দী ছাড়া, সেই সেনাবাহিনী রোহিঙ্গা ইস্যুতে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সুচিকে একেবারে ড্যামেজ করে দিয়েছে, এটা তাদের বড় অর্জন। সে ট্র্যাপ যদি সুচি না বুঝেন, তাহলে আমি বলবো যে তিনি রাজনৈতিক একটা মার খেয়েছেন এবং ধরাশায়ী হয়ে গেছেন।
আজীবন মানুষের অধিকারের জন্য সংগ্রাম করে গৃহবন্দী থেকে বিশ্ববাসীর যে শ্রদ্ধা অর্জন করেছিলেন, রোহিঙ্গা ইস্যুতে সবই যেন হারালেন সুচি।
একজন গণতন্ত্রের আন্দোলনকারী মানুষ হিসেবে, নেত্রী হিসেবে, মিয়ানমারের প্রধান হিসেবে না, ওনার একটা স্পষ্ট বক্তব্য অবশ্যই যাওয়া উচিত ছিল যে এটা হতে দেয়া যায় না, সেনাবাহিনীকে থামতে হবে, এ কথা ওনার বলা উচিত ছিল।
মানবিক বিশ্ব যেন হেরে গেল মিয়ানমারের বর্বরতার কাছে, এমন মন্তব্য প্রজ্ঞানন্দ ভিক্ষুর।
একটা রাষ্ট্র তার তার দেশের একটি নির্দিষ্ট একটা জনগোষ্ঠীকে ঢালাওভাবে নিপীড়ন চালালো, হইচই উঠলো সারা বিশ্বে কিছুদিন, এই যে এত বড় একটা অপরাধ করে ফেললো, যারা করেছে তাদের বিরুদ্ধে বিশ্ব কোনো পদক্ষেপ নিতে পারলো না দৃশ্যমান।
চায়না, রাশিয়া সহ কিছু রাষ্ট্র অর্থনৈতিক স্বার্থের জন্য মিয়ানমারের বিরুদ্ধে অবস্থান না নেয়ায় রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না বলে মনে করেন প্রজ্ঞানন্দ ভিক্ষু।
তো আন্তর্জাতিক সম্প্রদায়েরও মানবিক দৃষ্টিকোণ থেকে চায়না বলেন, রাশিয়া বলেন, যে বা যারা এখনো পর্যন্ত এটা নিয়ে কিন্তু মিয়ানমারের যে অপরাধ হচ্ছে সেটা বলছে না স্পষ্ট ভাষায়, অথবা কোনো আন্তর্জাতিক সম্প্রদায় ব্যবস্থা নিতে চাইলে তারা বাধা সাধছে এবং তারা ভেটো দিচ্ছে, এই জায়গা থেকে কিন্তু তাদের সরে আসা উচিত।
মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কার্যকর পদক্ষেপ কামনা করে প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন,
25 আগস্ট মিয়ানমারের পুলিশি চৌকিতে হামলার ঘটনার অভিযোগ তুলে তারা নির্বিচারে এই অযৌক্তিক নিপীড়ন চালাচ্ছে, তো সেটা নির্বিচারে কিন্তু রোহিঙ্গা জনগোষ্ঠীর না, যে শিশু বৃদ্ধ নারী নির্বিশেষে সবার দায় এটা কিন্তু নয়, সে কারণে তারা যেটা বলেছে, যেটা বলে যুগে যুগে তাদের নিপীড়ন করছে, এটা কিন্তু এখন আর যুক্তিকতায় টিকে না। ধর্মের প্রয়োজনে মিয়ানমার এটা করছে না, এটা তাদের রাষ্ট্রীয় এজেন্ডা, হীনস্বার্থ তারা চরিতার্থ করছে, এটা কখনো ধর্মের সাথে যায় না। আর ধর্মের কথা যদি বলে, তাহলে আমি বলবো যে নরহত্যা তো দূরের কথা, বৌদ্ধ ধর্ম বলেছে যে জীবহত্যা মহাপাপ।
এই বর্বরতার বিচার না হলে পৃথিবীতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে এবং অমানবিক এক বিশ্বের দিকে অগ্রসর হবে মানুষ। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, রামু কেন্দ্রীয় সীমা বিহার, কক্সবাজার।
রোহিঙ্গা প্রসঙ্গে আরেকটি প্রতিবেদন, রোহিঙ্গা শরণার্থী শিবিরে মা এবং শিশুদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েছে, স্বাভাবিক। দারিদ্র এবং শিক্ষার অভাবের জন্য নতুন যারা মা হচ্ছেন এবং তাদের শিশুদের স্বাস্থ্যের ঝুঁকিও বেড়ে চলেছে। ভয়েস অফ আমেরিকার প্রতিবেদক স্টিভ স্যানফোর্ড এর বিষয়ে একটি প্রতিবেদন লিখেছেন, সেটি আপনাদের শোনাচ্ছেন সঞ্জনা ফিরোজ।
অত্যন্ত অস্বাস্থ্যকর পরিস্থিতির মধ্যে প্রতি সপ্তাহে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে জন্ম নিচ্ছে 50টি করে শিশু। সদ্য মায়েদের দারিদ্রতা এবং শিক্ষার অভাব এই শিশুদের স্বাস্থ্যের ঝুঁকি বাড়িয়ে দেয় অনেক মাত্রায়। যৌন শিক্ষা এবং শিশু স্বাস্থ্য সেবা সম্পর্কে এই মায়েদের খুব সীমিত জ্ঞান। জন্মের শুরু থেকেই পুষ্টিকর খাদ্য প্রয়োজন এই শিশুদের, প্রয়োজন মায়ের দুধের। কিন্তু এই মায়েরা নানা ধরনের মানসিক নিপীড়নের কারণে এবং প্রয়োজনীয় খাবার না খেতে পারার কারণে জন্ম নেওয়া শিশুগুলোকে পর্যাপ্ত দুধ দিতে পারছেন না। থিওরাপেটিক প্রোগ্রামের সাহায্যকর্মী শামিলা কটিমা বললেন, আজকে বাচ্চাটি ভালো আছে, ওর স্বাস্থ্যের উন্নতি হয়েছে। আমরা এর আগে ওষুধ এবং পুষ্টিকর খাবার দিয়েছি, যার কারণে লক্ষ্য করলাম ওর ওজন বেড়েছে। আমরা প্রথম যখন বাচ্চাটিকে দেখি তখন খুব খারাপ অবস্থায় ছিল। ভ্রাম্যমাণ স্বাস্থ্যকর্মীরা কম বয়সী নারীদের জন্ম নিয়ন্ত্রণ এবং অন্যান্য মাসিক সম্পর্কিত বিষয়ে পরামর্শ দিচ্ছেন। প্রথম মাসিকের সময় রোহিঙ্গা কিশোরীদের ঘরে আটকে রাখা হয়। স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য নয়, তাই তারা ব্যবহার করেন ছেঁড়া কাপড়। রোহিঙ্গা শরণার্থী আয়েশা বেগম বললেন, মাসিকের সময় আমরা স্যানিটারি ন্যাপকিন পাই না, তাই ব্যবহার করি না, বাধ্য হয়ে আমরা ছেঁড়া কাপড় ব্যবহার করি। তবে নতুন অনেক পদ্ধতি রয়েছে যা মায়েরা তাদের বাচ্চাদের শেখাতে চান। নাটোয়ান মণ্ডল বললেন, বয়োজ্যেষ্ঠেরা আমাদের জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেতে নিষেধ করেছেন, তাদের মতে এটি পাপ। বাচ্চা জন্ম দেওয়া উচিত, আমরা তাদের কথা মোতাবেক অনেকগুলো বাচ্চা নিয়েছি, কিন্তু এখন বুঝি ঠিক কাজ করিনি। আমি এখন আমার বাচ্চাদের শেখাই বেশি বাচ্চা না নিতে এবং জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো গ্রহণ করতে। উন্নত স্বাস্থ্যবিধি, পুষ্টি এবং জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে রোহিঙ্গাদের আগামী প্রজন্ম ভালো শিক্ষা পেয়েছে, যা তারা তাদের ভবিষ্যতে কাজে লাগাতে পারবেন।
হ্যাঁ, আপনারা এই থিমটি শুনেই বুঝতে পারলেন, আবহর সঙ্গীতে আহ্বান জানাচ্ছি আজকের আলাপনে। আর আজকের আলাপনের আলোচ্য বিষয়, এই মুহূর্তে বাংলাদেশে যে বিষয়টি নিয়ে বিপুলভাবে আলোচনা হচ্ছে সেই বিষয়টি, ডিজিটাল নিরাপত্তা আইন। এই আইনের বিভিন্ন বিধি, সাংবাদিকদের সংবাদ সরবরাহের ক্ষমতা হ্রাস করবে, খর্ব করবে, নাকি তাদের জন্য সহায়ক হবে, এই নিয়ে আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনায় আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা থেকে বাংলাদেশের সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাইফুল আলম চৌধুরী। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি, আপনারা আছেন লাইনে? ধন্যবাদ আপনাদের তিনজনকে, আপনারা সময় করে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আজকে অংশ নিচ্ছেন। এবং শ্রোতা দর্শকদের জানিয়ে দিই যে কিছুক্ষণ পর আমার সহকর্মী তাওহিদুল ইসলামও এই আলোচনায় যোগ দেবেন, এই মুহূর্তে তিনি প্রযোজকের দায়িত্বটি পালন করছেন। আমি প্রথমে বলে নিই যে কিছুক্ষণ আগে আমাদের হাতে এসেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক যে সাংবাদিকদের অধিকার রক্ষা সম্বলিত যে প্রতিষ্ঠান রয়েছে, সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, তাদের একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। এই বিবৃতিতে সিপিজে বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছে এই ডিজিটাল সিকিউরিটি আইনটির ব্যাপারে, যাতে এই আইনটি এই মুহূর্তে প্রয়োগ না করে সিপিজি তার বিবৃতিতে বলেছে বিনম্রভাবে তারা বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে আহ্বান জানাচ্ছে যাতে এই ডিজিটাল নিরাপত্তা আইনটি পুনর্বিবেচনার জন্য বাংলাদেশের সংসদে পাঠানো হয়, এটা যেন এই মুহূর্তেই কার্যকর করার না হয়। এতে বলা হয়েছে সিপিজির বিবৃতিতে যে সাংবিধানিক নিশ্চয়তা লঙ্ঘন ছাড়াই যে কাউকে গ্রেফতার করতে পারবে পুলিশ যখন তখন এবং যে কোনো সময় যে কোনো ব্যক্তি বিশেষের তল্লাশি চালাতে পারবে। তাওহিদুল ইসলাম যোগ দিয়েছেন। তাওহিদ, আমরা আলোচনা শুরু করে দিয়েছি, কিন্তু এই মুহূর্তে যেটা আমরা বলেছিলাম একটু আগে যে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, তারা একটি বিবৃতি পাঠিয়েছে, তারা আহ্বান জানিয়েছে আর কি, অনুরোধ জানিয়েছে বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতির কাছে, আব্দুল হামিদের কাছে। তার কাছে এই বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে যে আমরা সিপিজে বিনম্রভাবে প্রেসিডেন্টের প্রতি বলছি যে সাংবাদিকদের নিয়ম লঙ্ঘন ও অপরাধ কতখানি, কত বিরাট, সেটা বিবেচনা করে জরিমানা ও শাস্তি নির্ধারণ করতে পারবে এই ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে। আর সেটা হবে সাংবাদিকদের একটা দারুণ সংকটে ফেলে দেওয়ার মানে ব্যবস্থা। বাংলাদেশের সংবিধানে কিন্তু সাংবাদিকদের মুক্তভাবে সংবাদ সরবরাহের নিশ্চয়তা আছে। সিপিজের এই বিবৃতিতে কিন্তু সে কথা উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশে দীর্ঘদিন ধরেই এই এই ধরনের নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং সেটা মেনে চলা হবে কি হবে না সেটা এখন বাংলাদেশ কর্তৃপক্ষই নির্ধারণ করবে। তারা বলছেন সিপিজে, যেমন বলছে যে সিপিজে রেসপেক্টফুলি আর্জেস ইউ টু এক্সারসাইজ ইউর কনস্টিটিউশনাল অথরিটি টু রিটার্ন দ্য লেজিসলেশন টু পার্লামেন্ট ফর রিভিশনস। পার্লামেন্টের কাছে এই আইনটি, ডিজিটাল নিরাপত্তা আইনটি পাঠানোর আহ্বান জানিয়েছেন তারা। এবং তারা বলছেন যে এতে অনেক দণ্ড দেওয়া হবে, অনেক শাস্তি বিধান করা হবে এবং যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে,
14 বছরের কারাদণ্ড বিধান।
এবং বলেছেন সিপিজে যেটা বলছে, বাংলাদেশ হ্যাজ এ প্রাউড 56-year হিস্ট্রি অ্যাজ এ সেকুলার ডেমোক্রেসি উইথ স্ট্রং আফার্মেশনস অফ হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড দ্য প্রেস, দিস লেজিসলেশন প্রমিসেস টু ড্যামেজ দ্যাট ট্র্যাডিশন। বাংলাদেশের সংবাদ সরবরাহ, সংবাদ মাধ্যমের স্বাধীনতার যে নিশ্চয়তা বিধান করা হয়েছে সংবিধানে, সেই সাংবিধানিক নিয়মটি লঙ্ঘন করবে, তার ক্ষতি করবে সেই ঐতিহ্যের। সুতরাং সিপিজে প্রেসিডেন্টের কাছে আহ্বান জানাচ্ছেন যে উই আর্জ ইউ টু টেক অ্যাকশন টু প্রিভেন্ট দিস অ্যান্ড এনশিওর দ্যাট দ্য নেক্সট বিল দ্য লেজিসলেটর সেন্ডস ইউ অ্যাডহেস টু দ্য গ্যারান্টিজ মেড ইন বাংলাদেশ কনস্টিটিউশন as well as to international norms. আন্তর্জাতিক আইনবিধি এবং বাংলাদেশের সংবিধানে সাংবাদিকতা এবং সাংবাদিকদের সংবাদ মাধ্যমের স্বাধীনতার যে নিশ্চয়তা বিধান করা আছে, লিখিত রয়েছে, বিধৃত রয়েছে, তা যেন মেনে চলা হয়, সেটারই আহ্বান জানিয়েছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট। জি আপা, আসলে
জি আপা, এই আইনটি আসলে গত জানুয়ারি মাসের 29 তারিখ যখন মন্ত্রিসভায় খসড়া অনুমোদন করা হয়, তারপর থেকেই বাংলাদেশের সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এর নিন্দে করেছে, পরিবর্তনের আশা জানিয়েছে। এবং আমরা জানি যে 10টি পশ্চিমা দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরাও এই আইনের নানা দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
তবে অতি সম্প্রতি মানে গতকালই বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এই আইনটি সম্পর্কে কিন্তু তার কিছু ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি বলছেন যে এটা সহায়ক হবে।
সমাজ এবং গণতান্ত্রিক সমাজ, সেই সমাজের নিরাপত্তা বিধান করতে দণ্ডবিধিগুলো দীর্ঘদিন ধরে চালু আছে এবং সংবিধানে 39 ধারায় আপনার এইভাবে লেখা আছে, চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চয়তা সংবিধান দিচ্ছে আপনাকে, কিন্তু রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা বা নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংগঠনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হলো। এই হচ্ছে সংবিধানের গুরুত্বপূর্ণ বিধান, যে বিধান হচ্ছে কতিপয় শর্ত সাপেক্ষে মত ও ভাব প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রকেও দেওয়া হচ্ছে, নাগরিককেও দেওয়া হচ্ছে। এতদিন যে দণ্ডবিধির দ্বারা যেসব অপরাধের কথা এখানে উল্লেখ করা হয়েছে, সেই অপরাধগুলোকে মোকাবেলা করার জন্য যে আইন কানুন গুলো দেশে প্রচলিত আছে, সেই আইন কানুন দিয়ে আমি ডিজিটাল সমাজে ডিজিটাল অপরাধ আটকাতে পারছি না এবং আদালত সেগুলো আমলে নিতে পারছে না। সেই জন্য ডিজিটাল সমাজে ডিজিটাল অপরাধ আটকানোর জন্য নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা বিধানে যে অপরাধগুলো প্রচলিত অপরাধীরা করত, সেই অপরাধ গুলোকে আমলে নিয়ে বিচারের ব্যবস্থা করার আইনটা ডিজিটাল নিরাপত্তা আইন। এখানে আমি বলবো যে পুলিশকে কোনো সীমাহীন ক্ষমতা কোনোদিনই ছিল না, যে কোনো ক্ষমতা নির্বাহী বিভাগের এবং আইন শৃঙ্খলা বিভাগের আদালত দ্বারা পরিচালিত, এবং বাংলাদেশে বাঘ ব্যক্তি স্বাধীনতা হরণ করা হয়নি, বাঘ ব্যক্তি সংবিধান প্রদত্ত বাঘ ব্যক্তির মত সমাবেশ করার অধিকার সম্পূর্ণ বিদ্যমান আছে, এবং সেখানে এই ডিজিটাল নিরাপত্তা বিলে একটা লাইনও নাই যে লাইনে বলা হয়েছে যে ইন্টারভিউ নিতে পারবেন না বা এই কথা বললে অনুমতি নিতে হবে। সুতরাং এখানে প্রচলিত দণ্ডবিধিতে যেসব অপরাধের কথা বলা হয়েছে সেই অপরাধের কথাই বলা হয়েছে, এবং সেই অপরাধগুলো ডিজিটাল ডিভাইস দ্বারা সংঘটিত হলে সেইখানে সাধারণ নাগরিকরা যাতে বিপদে না পড়ে সেই জন্য ডিজিটাল কোর্টের কথা বলা হয়েছে, তদন্তকারী সংস্থা ডিজিটাল সমাজ প্রযুক্তি সম্পর্কে ওয়াকিবল থাকবে, দক্ষ থাকবে, যাতে সাধারণ পুলিশ কোনো হয়রানি না করতে পারে। ব্যক্তি স্বাধীনতার উপরে হস্তক্ষেপের কোনো জায়গাই নাই এখানে, এবং অপরাধগুলো সুনির্দিষ্ট বলা হয়েছে। বাক স্বাধীনতার ক্ষেত্রে আপনার মত প্রকাশ এবং সমালোচনা করার সকল অধিকার এখানে আছে, একটা শব্দ এখানে নাই যে সমালোচনা করার ব্যাপারে কোনো নিয়ন্ত্রণ করা হয়েছে, একটা বক্তব্য নাই। আমার কথা হচ্ছে যে এখানে যদি যে ধারাগুলো আপত্তির কথা বলেছে যে সেই আপত্তির জায়গাগুলো যেহেতু আমি দেখতেছি না, এই আক্রমণাত্মক মিথ্যা বা ভীতি প্রদর্শক তথ্য উপাত্ত প্রেরণ প্রকাশ ইত্যাদি কোন ব্যক্তি ওয়েবসাইট বা অন্য কোন ডিজিটাল মাধ্যমে ইচ্ছাকৃত ভাবে বা জ্ঞাতসারে এমন কোন তথ্য উপাত্ত প্রেরণ করেন যাহা আক্রমণাত্মক বা ভীতি প্রদর্শক অথবা মিথ্যা বলিয়া জ্ঞাত থাকা সত্ত্বেও কোন ব্যক্তিকে বিরক্ত অপমান অপদস্থ বা হেয় প্রতিপন্ন করিবার অভিপ্রায়ে কোন তথ্য প্রকাশ ও প্রচার করেন তা অপরাধ বলিয়া গণ্য হইবে। এটা তো প্রচলিত আইনেই আছে, প্রচলিত আদালতে আমাদের এটা বিচার করতে কষ্ট হচ্ছে। তো সেই দিক থেকে 57 ধারাটা অপর্যাপ্ত ছিল, কেন 57 ধারায় গ্রেপ্তার করলেও কোর্টে কিন্তু বহুত কিছুই আমলে সাক্ষী হিসেবে নেওয়া যাচ্ছে না, কারণ ফেসবুকের উল্লেখ নাই, ইউটিউবের উল্লেখ নাই, টুইটারের উল্লেখ নাই, এইসব জিনিস না থাকাতে এবং ডিজিটাল অপরাধটা কিভাবে সংগঠিত হয় সেই ব্যাপারে কোর্ট জানাশোনা না থাকাতে এখানে বিচার আচার কাজে অসুবিধা হচ্ছিল। এখন ডিজিটাল অপরাধ সংগঠিত হলে বিচার আচার অসুবিধা হবে না এবং কোনো মানুষ হয়রানিও হবে না।
তাহলে আমরা শুনলাম যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু যে এটা ব্যাখ্যা দিলেন যে এখানে মানে যখন তখন কেউ ভীতি প্রদর্শন করবে, মিথ্যা কোনো খবর প্রচার করে দেবে ডিজিটাল মিডিয়ায়, সেটা জন্যই এটা করা হয়েছে। সাধারণ আইনেও কিন্তু এগুলোই ছিল, এবং যখন তখন যে কোনো পুলিশ গিয়ে কাউকে হয়রানি বা তার তল্লাশি চালাতে পারবে না, কোনো ব্যক্তি বিশেষকে হয়রানি করতে পারবে না, যদিও এই আইনে সেটা আছে।
আসলে সমস্যাটি হচ্ছে প্রত্যয়গুলো কিভাবে ব্যাখ্যা করা হয়। এখন বিভ্রান্তিমূলক তথ্য যদি এমন হয় যে আমার বিরুদ্ধে কথা বা আমার বিরুদ্ধে সংবাদ, সে কারণে এটি
ডিজিটালে আসলে খুব দ্রুত খবর ছড়ায় আর সেটা নিয়ে এটা চিন্তা ভাবনা করা হয়েছে। তো আমাদের এখন আমরা দুজন আমাদের অতিথি আছেন, বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাইফুল আলম চৌধুরী। আমরা অধ্যাপক শফিউল আলম ভূঁইয়াকে এখনো পাইনি লাইনে, তো আমরা তাদের সাথে কথা বলি। আমি প্রথমে যাব সাংবাদিক নাজমুল আশরাফের কাছে। আপনি যে ব্যাখ্যাটি শুনলেন তথ্যমন্ত্রীর কাছে বাংলাদেশের, আপনার কি মনে হলো?
তথ্যমন্ত্রী সরকারের অংশ এবং যদিও আইনটি আইন মন্ত্রণালয়ের, কিন্তু সেটি তথ্য মন্ত্রণালয়ের ক্ষেত্রেই বেশি প্রযোজ্য, আর তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য। মন্ত্রী বা সরকারের অংশ হিসেবে তারাই আইনটি করেছেন, তারা তো এটার পক্ষেই বলবেন। তিনি যত সহজ সরল ভাবে জিনিসগুলো ব্যাখ্যা করেছেন, বিষয়গুলো এত সহজ সরল না। প্রথম কথা হচ্ছে কি, ডিজিটালের এই যুগে যত রকমের চ্যালেঞ্জের মুখে আমরা পড়ি, যত রকমের সংকট হয়, তথ্য প্রযুক্তি ব্যবহার করে যত রকমের অপরাধ হয়, সেটি কিন্তু শুধু বাংলাদেশের সমস্যা না, এটি একটি
আন্তর্জাতিক সমস্যা।
আমেরিকার মতো দেশেও কিন্তু
সব জায়গাতে
আমরা দেখতে পাচ্ছি।
2016 সালের
প্রেসিডেন্ট নির্বাচনে যত রকমের অপরাধ হয়েছে বলে এখন তদন্ত হচ্ছে, সেগুলো সবই কিন্তু ডিজিটাল তথ্য প্রযুক্তির ব্যাপার, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ইন্টারনেট রিলেটেড। সোজা কথা, মানে এখনকার যে ডিজিটাল যুগ, সেই যুগের সুবিধা নিয়ে অপরাধীরা নানান রকমের অপরাধ করে থাকে, সেটি বাংলাদেশেও হচ্ছে, অন্য অনেক দেশেও হয়। তো সেগুলো কিভাবে মোকাবেলা করবেন, সেটার জন্য নিশ্চয়ই সরকারের দিক থেকে সমাজকে, দেশকে, মানুষকে, মানুষের অধিকারকে যা কিছু রক্ষা করা এবং যা কিছু নিশ্চিত করা
রাষ্ট্রের একটা ব্যবস্থা নেবে
দরকার, সেগুলো তারা করবেন, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আপনি কিভাবে করছেন, তাতে করে জনগণের কোন মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা, আইনটির অপব্যবহার হবে কিনা, এই আইনের অধীনে যারা পড়বেন, আমি যদি বিশেষ করে বলি সংবাদকর্মী, সাংবাদিকতা, সংবাদ মাধ্যম, তাদের ক্ষেত্রে এই আইনের ব্যবহার অপব্যবহার এবং সাংবিধানিকভাবে স্বীকৃত যেসব অধিকার একজন নাগরিক হিসেবে আমার আছে, একজন সংবাদকর্মী হিসেবে আমার আছে, সেগুলো ক্ষুণ্ণ হয় কিনা, সেইভাবে যদি বিচার করা হয়, তাহলে তথ্যমন্ত্রী যা বলেছেন যে প্রচলিত আইনে এই ছিল, ডিজিটাল যুগের কারণে এটাকে হালনাগাদ করে ওই ডিজিটালের বিষয়গুলোকে এর মধ্যে নিয়ে আসা হয়েছে এবং এগুলোর কোনো অপব্যবহার হবে না, পুলিশ অপারিত ক্ষমতা পাবে না ইত্যাদি ইত্যাদি, এগুলো সব সরকারই বলে থাকেন, ওনারাও বলেছেন। আমি এই আইনটা সম্পর্কে একটু পটভূমি দিতে চাই। আমরা একটা জিনিস দেখেছি বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ইতিহাসে, সেটি হচ্ছে যে যখনই কোনো সরকার খুব একটা সংকটময় মুহূর্তে থাকে অথবা একটি সরকার যখন বিদায় লগ্নে থাকে, তখন বাংলাদেশের আমলাতন্ত্র কতটা শক্তিশালী এবং তারা কতটা প্রভাব বিস্তার করে রাজনৈতিক সরকারগুলোর উপর, সেটি আমাদের সবার জানা। ফলে এরকম অনেক কালো আইন বিভিন্ন সময় হতে দেখেছি আমরা এবং তার প্রত্যেকটি এই আমলাদের মস্তিষ্কজাত এবং সেই আইনগুলো দ্বারা তারা সরকারকে খুব সহজে বুঝিয়ে ফেলে, এটা করলে পরে তারা রক্ষা পেতে পারবেন যে কোনো প্রতিকূল পরিবেশ থেকে, যে কোনো বিরুদ্ধবাদীদের হাত থেকে, অথবা নির্বাচন সামনে এলে পরে যত রকমের চ্যালেঞ্জের মুখে পড়তে হয় সেগুলো থেকে। এগুলো বলে বুঝিয়ে শুনিয়ে আমরা রাজনৈতিক সরকারগুলোকে বিভ্রান্ত করে এই ধরনের কালো কানুন, কালা আইন করতে তারা উদ্বুদ্ধ এবং প্ররোচিত করে। এবং আপনি খেয়াল করবেন এই ধরনের আইনের ক্ষেত্রে তারা সমাজের অন্য সব শ্রেণী পেশার মানুষের মানে ক্ষতি করলো, তাদের অধিকারটা কিন্তু সুরক্ষিত থাকে এবং তারা সরকারকে এটা বুঝাতে চায় যে তারাই হচ্ছে সরকারের রক্ষক, তারাই তাদেরকে নানানভাবে আইন কানুন প্রশাসন নানানভাবে তাদেরকে সহায়তা করে টিকিয়ে রাখতে পারবে। এই ধরনের বাস্তবতায় কিন্তু এরকম আইন হয়। আওয়ামী লীগ সরকার বা তার সাথে আরো কতগুলো দল আছে মিলে জোট সরকার বা মহাজোট সরকার, সেই সরকারের গত পরপর দু মেয়াদে 10 বছর জুড়ে আমরা যেসব কীর্তিকলাপ করতে দেখেছি তার সাথে কিন্তু এই কাজটা যায় না। আওয়ামী লীগ গণতন্ত্র কতটুকু চর্চা করেছে, দেশের সুশাসন কতটা নিশ্চিত করেছে, আইনি শাসন কি করেছে, মানুষের অধিকার কি রক্ষা করেছে, সেগুলো নিয়ে বিস্তর আলোচনা হতে পারে, 10টা ভালো কাজের মধ্যে নিশ্চয়ই একটা খারাপ কাজ থাকতে পারে, কিন্তু এরকম ক্রান্তিকালে এসে নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মতো একটি দল যারা সারা জীবন মানুষের অধিকারের জন্য লড়েছে, গণতন্ত্রের জন্য লড়েছে এবং সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে স্বাধীনতার আগে পরে সব মিলে যদি ধরি, তাদের মতো দল এরকম একটি আইন করবে নির্বাচনকে সামনে রেখে এবং যেটার জন্য গোটা সমাজ, গোটা সাংবাদিক সমাজ হচ্ছে তার বিরুদ্ধে। এখানে আমি একটা পয়েন্ট বলি, সেটি হচ্ছে আপনারা জানেন দুঃখজনক হলো সত্য যে বাংলাদেশের সাংবাদিকরা বা সাংবাদিক সমাজ রাজনৈতিকভাবে বিভক্ত এবং প্রকাশ্যেই বেশিরভাগ বা বিশেষ করে যারা শীর্ষ পর্যায়ে আছেন, সাংবাদিক সংগঠনের নেতৃত্বে আছেন, তারা কিন্তু একদম সাদা কালো এরকম পার্থক্য ভাবেই দুটো দলের, বড় দুটো দল বা বড় দুটো রাজনৈতিক ধারার মধ্যে বিভক্ত তাদের অবস্থান, কথাবার্তা, চিন্তা ভাবনা সবকিছু। ফলে আমি বলছি যে এই সরকারের যারা শুভাকাঙ্ক্ষী এই সরকারকে কোনো না কোনো ভাবে সহায়তা করেন বা এই সরকারের এই দলের নীতি আদর্শ যা কিছু ভালো অর্জন সেগুলোর পক্ষে থাকেন, সেই সাংবাদিকরাও কিন্তু এটার বিরুদ্ধে কথা বলছে। তার মানে হচ্ছে দলমত নির্বিশেষে বাংলাদেশের গোটা সাংবাদিক সমাজ তারা এটার বিপক্ষে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ এই আইনের যতগুলো বিধিবিধান আছে তার প্রয়োগ হলে পরে, অপপ্রয়োগের কথা বাদ দিলাম, অপপ্রয়োগ হয় কিন্তু বাংলাদেশে যে কোনো আইনেরই হয়, আমরা এই ডিজিটাল আইন যেটি প্রথম বিএনপি জোট সরকারের সময় করেছিল, আওয়ামী লীগ সরকারে সেটাকে হালনাগাদ করেছে এবং সবশেষ এখন অনেক কিছু যোগ বিয়োগ করে এটাকে পাশ করেছে আপনার সংবিধানে সংসদে এবং এটি এখন রাষ্ট্রপতির সম্মতি দিলে এটা আইনে পরিণত হবে এবং সেটা কার্যকর হবে। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট যে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছে, কোনো লাভ হবে না, কারণ বাংলাদেশের রাষ্ট্রপতির কোনো কর্তৃত্ব এবং ক্ষমতা নাই যে একটি বিল সংসদে পাশ হওয়ার পর তার দলেরই সেটি আবার তিনি ফিরিয়ে দেবেন বা তিনি সেটা প্রত্যাখ্যান করবেন, এরকম নজির বাংলাদেশে নাই। তার মানে এই আবেদনটা আসলে কোনো কাজে আসবে না। আরো হয়তো অনেক বিদেশি প্রতিষ্ঠান এগুলো বলবেন।
আমি আপনার কাছে আবার ফিরে আসবো, তবে শ্রোতাদের, দর্শকদের আমি মনে করে দিই যে আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে শুক্রবারের আলাপনের আলোচনায় বাংলাদেশের নতুন ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আলোচনা শুনছেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি, বাংলাদেশের সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ, যার কিছু বক্তব্য আপনারা শুনলেন, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাইফুল আলম চৌধুরী, আর আমার সঙ্গে স্টুডিওতে রয়েছে রয়েছে তাহিদুল ইসলাম। তো আমরা আলোচনা করছি, আপনারা যদি আপনাদের প্রশ্ন থাকে আপনারা সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062 এই নম্বরে ফোন করুন। শঙ্কর হালদার জানতে চেয়েছিলেন যে ডিজিটাল আইনটি কি। এই পর্যন্ত আমরা যে আলোচনা করলাম, শঙ্কর হালদার, আমি মনে করি যে আপনি কিছুটা আঘাত পেয়েছেন, তথ্যমন্ত্রীর বক্তব্যে কিছুটা আভাস পেয়েছেন এবং সিপিজের বিবৃতিতেও তার ছোঁয়া পেয়েছেন আপনি। তো আমরা এখন আলোচনা ফিরে যাই। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইফুল আলম চৌধুরীর কাছে আসছি আমি। এই বিষয়টি যে আলোচিত হচ্ছে, এ সম্পর্কে আপনার এই মুহূর্তের বক্তব্য কি, আপনার ধারণা কি?
ধন্যবাদ। প্রথমে একটা আইন তো আসলে কতগুলো ধারার সমন্বয়। এখানে এই আইনটাতে বেশ কিছু বিষয়, এই আইনের বেশ কিছু বিষয় কিন্তু পুরাতন আইনে ছিল। যেমন যেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে বা বেশ বাংলাদেশের সম্পাদক পরিষদ থেকে শুরু করে আন্তর্জাতিক বেশ কিছু সংস্থা বা এমবেসি তারা যে মতামত দিয়েছেন তাতে দেখা যাচ্ছে যে 21, 25, 28, 29, 31 এবং 32 এই মোটামুটি এই কয়টি ধারা নিয়েই মোটামুটি বিতর্ক বা বলা হচ্ছে যে এগুলো সাংবাদিকদের বা তথ্যের অবাধ প্রবাহ গতিরোধ করবে। 21 ধারাটা কি? 21 ধারা আছে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ চেতনা বা জাতির পিতার নামে প্রোপাগান্ডা বা প্রচারণা চালালে অনলাইন বা ডিজিটাল মিডিয়ায় তাহলে সেখানে শাস্তির বিধান রাখা হয়েছে। 25 ধারা যেটা হচ্ছে আক্রমণাত্মক বক্তব্য প্রচার, 28 ধারা যেটা ধর্মীয় মূল্যবোধে আঘাত, 29 ধারা যেটা হচ্ছে বলা হয়েছে যে নতুন ভাবে বলা হয়েছে সেখানে হচ্ছে ফৌজদারি কার্য, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি 499 যেটা আসলে ভারতেও আছে, মানহানি করা হলে সেটা অপরাধ বলে গণ্য হবে, এবং 31 ধারায় ঘৃণা বা বিদ্বেষ ছড়ানোর মতো কোনো কিছু যদি বক্তব্য প্রচার করা হয় তাহলে সেখানে আইনের শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। আর 32 ধারা যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে সেটাতে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি বেআইনি আপ্রবেশের মাধ্যমে কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ কোনো সংস্থার কোনো ধরনের অতি গোপনীয় বা গোপনীয় তথ্যপত্র ডিজিটাল ডিভাইস বা কম্পিউটার এই ধরনের মাধ্যমে প্রেরণ বা সংরক্ষণ করেন তাহলে তা কম্পিউটার বা ডিজিটাল গুপ্তচর বৃত্তির অপরাধ। এই শব্দটি সবচেয়ে নতুন, যেখানে বলা হচ্ছে এটা সাংবাদিকরা আশঙ্কা করা হচ্ছে সাংবাদিকরা এর মাধ্যমে বাধার মুখে পড়তে পারেন। এখন 21 থেকে 31 পর্যন্ত বাংলাদেশের ইতিমধ্যে এক্সিস্টিং কিন্তু আছে। যেমন আপনি কেউই বলবে না যে বাংলাদেশের যে আর্টিকেল 39 কথা বলা হচ্ছে সেখানে কিন্তু যে স্বাধীনতা বাংলাদেশের বাংলাদেশের সংবিধানে বাক স্বাধীনতার কথা বলা হয়েছে সেখানে কিছু কিছু শর্ত সাপেক্ষ, যেটা যুক্তরাষ্ট্র শেফার্ডের মামলার পরে ষষ্ঠ সংশোধনীর পরে সেখানেও কিন্তু শর্ত সাপেক্ষে বলা হয়েছে, ফ্রি ট্রায়াল এবং ফ্রি প্রেস এর মাধ্যমে বলা হচ্ছে। আক্রমণাত্মক বক্তব্য যেটা ডিস ইনফরমেশন দেয়া সেটা কিন্তু বলা হচ্ছে যে সেটা আছে। ধর্মীয় মূল্যবোধে আঘাত হানা সেটা প্যানেল করে 298 এবং 295 কদারের শাস্তির বিধানের কথা বলা হচ্ছে। 29 ধারা যেটা ডিজিটাল অ্যাক্টে সংযুক্ত করা হয়েছে সেটা নতুন কিছু নয়, সেটা 499 ধারা ফৌজদারি কার্যবিধি। কিন্তু যেটা 32 ধারায় সাংবাদিকদের বলা হচ্ছে সেটা যদি বিশ্লেষণ করি এই মুহূর্তে তাহলে দেখা যাবে যে প্রথমত একটা পয়েন্ট বেআইনি প্রবেশ, দ্বিতীয় কথা বলা হচ্ছে সেটা হচ্ছে অতি গোপনীয় কোনো তথ্যপত্র কোনো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যদি আপনি প্রচার করেন তাহলে ডিজিটাল গুপ্তচর বৃত্তি করা হবে। আশঙ্কা করা হচ্ছে যে বাংলাদেশে বেশ কিছু টিভি চ্যানেল বা সংবাদপত্র তারা কিন্তু বেশ বিশেষ করে টিভি চ্যানেল তারা অনুসন্ধান মূলক অনুষ্ঠান করে থাকে, বিশেষ করে গোপন ক্যামেরার ভিত্তিতে তারা ধারণ করে থাকে।
হ্যাঁ, ইনভেস্টিগেটিভ রিপোর্টিং তো একটা প্রচলিত মানে ব্যবস্থা যেটা আমরা বলবো, আমরা তো অনুসন্ধানকারী অনুসন্ধানী রিপোর্টিং করেই থাকি।
জি
তাহিদুল,
জি
আমি দুভাবে ব্যাখ্যা দেবো, একটা হচ্ছে আইনের ধারা মতে আর একটা হচ্ছে আমরা সাংবাদিকরা যে পৃথিবীতে স্বতঃসিদ্ধ যে 4টি টুলের মাধ্যমে আমরা অনুসন্ধানী সাংবাদিকত্ব করে থাকি সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল হচ্ছে ডকুমেন্ট বা হাতিয়ার। আমরা ইন্টারভিউ বেশি ব্যবহার করে থাকি, ডকুমেন্ট বা হাতিয়ার ব্যবহার করে থাকি, সার্ভিলেন্স বা পর্যবেক্ষণ এবং সার্ভে বা জরি। তার মধ্যে এখনো পর্যন্ত এমন কোন সাংবাদিক বলতে পারবেন না যে ডকুমেন্ট ছাড়া আসলে ভালো ইনভেস্টিগেটিভ রিপোর্ট হয়।
এবং সাইফুল আলম চৌধুরী, সাইফুল আলম চৌধুরী, আমি আপনাকে একটু থামিয়ে বলতে চাই, সেটি হচ্ছে আপনি যেমনটা বলছিলেন যে আসলে যদি ডকুমেন্ট ছাড়া এ ধরনের কোনো অনুসন্ধানের রিপোর্ট হয়
সেটি বিশ্বাসযোগ্যতা কি? এবং
আমরা এখন দেখতে পাচ্ছি যে 32 ধারা অনুযায়ী যদি ডকুমেন্ট নাই পাওয়া যায় তাহলে তো এই ধরনের সাংবাদিকতা হবে না। তার মানে কি দাঁড়ায়? বাংলাদেশে এখন পর্যন্ত দুর্নীতি সংক্রান্ত যত প্রতিবেদন আমরা দেখেছি সে ধরনের কোনো প্রতিবেদন ভবিষ্যতে আর দেখা যাবে না।
আমি বলবো যে এই 32 ধারায় বলা হচ্ছে বেআইনি প্রবেশের মাধ্যমে।
জি,
সরকারি মানে সরকারি আদেশের তো স্বায়ত্তশাসিত অতি গোপনীয় তথ্যবাস্ত ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রচার।
জি, আপনার কি মনে হয় বাংলাদেশে সেই বাস্তবতা রয়েছে যে, ধরুন আমরা উদাহরণ হিসেবে ধরি যে বাংলাদেশ ব্যাংকের স্বর্ণ অথবা কয়লা খনির কয়লা এই সব সংক্রান্ত বিষয়ে সরকারের পক্ষ থেকে তথ্য পাওয়া সম্ভব?
ডেফিনেটলি এই বিষয়ে সন্দেহ নাই, এটা এটা ডকুমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার সাংবাদিকতার, সেটাকে রুদ্ধ করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু যেটা আশঙ্কা করা হচ্ছে যে মানে ঘুষ লেনদেন যেভাবে টেলিভিশনে প্রচার করা হয় সেটা কিন্তু প্রচার করতে পারবে, এই আইনের কোথাও বলা নেই। শুধুমাত্র অতি গোপনীয় বা গোপনীয় তথ্যপাত্র ডিজিটালি প্রচারের ক্ষেত্রে আইনে বাধা দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রেই সেটা সেটা বড় একটা আশঙ্কা হবে। এবং ধারণা করা হচ্ছে যে এটা ঘুষ দুর্নীতির দালিলিক প্রমাণ সাংবাদিকরা সংগ্রহ করতে পারবে, মানে সংগ্রহ করতে পারলেও সেটা প্রচার করতে
পারবে,
প্রচার করতে না পারলে
সাংবাদিকতা করি, আপনাদের আলোচনাটি শুনছিলাম, আপনাদেরকে এই বিষয়টি তুলে আনবার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি উদ্বেগ জানাচ্ছি যে আমরা দীর্ঘ 18 বছর ধরে সাংবাদিকতা করে আজকে মনে হয় যে আমাদেরকে থমকে দাঁড়াতে হচ্ছে, যে এই প্রবাসে থেকেও যে আমি ফেসবুকে বাংলাদেশের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতের জন্য কোনো কিছু লিখতে পারবো কিনা। আপনারা হয়তো নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশ বা বিশ্বের যে কোনো স্থানে বসে বাংলাদেশের কোন নাগরিক যদি এই আইন লঙ্ঘন করেন তাহলে তার বিরুদ্ধে এই আইনে বিচার করা যাবে। আমার মনে হয় এই আইনের মধ্য দিয়ে একটা রেইন অফ টেরর, একটা ভীতি সঞ্চার করা হচ্ছে বাংলাদেশীদের মধ্যে যারা আমরা প্রবাসে আছি, সাংবাদিকতা করি, লেখালেখি করি। পাশাপাশি আমি মনে করি যে এই আইনটি একটি কালো আইন, বাংলাদেশের সংবিধানের সাংবিধানিক যে ফ্রিডম অফ প্রেসের কথা বলা হয়েছে এই এই ধারার সাথে সাংঘর্ষিক। আপনি জানবেন যে ভারতের কনস্টিটিউশনে কিন্তু প্রেস ফ্রিডমের কথা লেখা নেই, কিন্তু ভারতে প্রেস ফ্রিডম স্বীকৃত, ভারতের বিভিন্ন রায়ের মধ্য দিয়ে ভারতে কিন্তু প্রেস ফ্রিডম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। কিন্তু বাংলাদেশে প্রেস ফ্রিডমের কথা সংবিধানে লেখা থাকলেও আজকে কিন্তু একটি কালো আইন কিন্তু এই সংসদে কিন্তু পাস হচ্ছে।
আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু যেতে চাই নাজমুল আশরাফ আপনার কাছে। আপনি দীর্ঘদিন ধরে 3টি টিভি স্টেশনের প্রধান ছিলেন, বার্তা প্রধান, এবং এখনো কাজ করছেন, সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় এই আইনের মধ্য দিয়ে আসলেই কি
আপনাদের কাজকর্মে কতটা, হ্যাঁ,
বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা সম্ভব?
বিষয়টা হলো কি যে আইনটি তো এখনো কার্যকর হয়নি এবং তার ব্যবহার অপব্যবহার কোনো কিছু আমরা দেখিনি। এখন আইনের বিধিবিধান দেখে এবং যে কোনো দলই ক্ষমতায় থাকুক না কেন, সরকারের যে সাধারণ আচরণ সেটির মাথায় রেখে আশঙ্কাটা হচ্ছে যে এগুলোর অপব্যবহার হতে পারে, যেটি সাইফুল আলম চৌধুরী চমৎকারভাবে ব্যাখ্যা করছিলেন যে অনুসন্ধানী সাংবাদিকতা কিভাবে ব্যাহত হবে, সেটি তো একটা দিক গেলই। কিন্তু আরো যেসব বিধিবিধান আছে, এই আইনটি এর আগে যখন একবার উদ্যোগ নেওয়া হলো এবং তার খসড়া একরকম প্রকাশ করা হলো জনমতের জন্য, তখন আগের রূপে যখন ছিল 37 ধারা নিয়ে অনেক কথা এবং তার অনেকগুলো অপব্যবহারের ঘটনা বাংলাদেশে আমরা দেখেছি। তারপরে আইনমন্ত্রী আমাদেরকে একাধিকবার আশ্বস্ত করেছেন যে 37 ধারা থাকবে না, 37 ধারার ওই বিধান থাকবে না এবং এটাকে সংশোধন করে আরো ভালো উন্নত করা হচ্ছে। কিন্তু পরে দেখা গেল কি, ওই 37 ধারার বিধিবিধান সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে, একটি ধারায় ছিল সেটাকে বিভিন্ন ধারায় ভাগ করে দেওয়া হয়েছে। তার মানে ওই জিনিসটা আছে, আপনি বিনা আপনার পরোয়ানায় গ্রেফতার করা, আপনি মানহানির কথা, রাষ্ট্রীয়, দেখেন সরকারদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো সরকার যখন কোনো অপকর্ম করবে বা কোনো খারাপ আইন করবে বা কোনো জনবিরোধী গণবিরোধী সিদ্ধান্ত নেবে, তখন ওই যে আপনার জাতীয় নিরাপত্তা, জাতীয় স্বার্থ, তারপরে ভাবমূর্তি, এই ধরনের কিছু বাইরের বিষয় দিয়ে না সবকিছু বোঝানোর চেষ্টা করে। এবং আপনি কোন অপরাধকে কোনটা বলে আপনি এটাকে অভিযুক্ত করবেন সেটা কিন্তু বলা মুশকিল। আমরা দেখি যে অনেক হাস্যকর অভিযোগ অনেকের বিরুদ্ধে অনেক সময় আনা হয়, সেটা রাজনৈতিক বা অরাজনৈতিক অনেকের বিরুদ্ধেই, এবং সেগুলোর ক্ষেত্রে যেই বক্তব্যগুলো আমলাদের দ্বারা মানে ড্রাফটেড বক্তব্য সরকারের পক্ষ থেকে দেয় সেগুলো খুবই হাস্যকর এবং এই ধারা চলছে আমাদের। সেক্ষেত্রে আমি বলছি কি যে এই আইনটা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন যখন আসবে নির্বাচনের প্রচারণা যখন শুরু হবে তখন সাংবাদিকতা সবচেয়ে বেশি স্বাধীনভাবে কাজ করার কথা বাংলাদেশের ইতিহাস তাই বলে, কারণ যখন যারা ক্ষমতায় থাকেন কম বেশি একটা না একটা ঝামেলা আপনার নিয়ন্ত্রণ পরোক্ষ প্রত্যক্ষ এগুলো থাকেই, বাট এগুলো নিয়ে আমরা আছি এবং বাংলাদেশের বাস্তবতা আমি বলবো আমরা গত 10-15-20 বছর ধরে সাংবাদিকতার উত্থান পতনের পরও কিন্তু আমরা বাংলাদেশের বাস্তবতায় বলছি যথেষ্ট স্বাধীনভাবে অনেক কিছু করতে পারছি, অনেক কিছু আড়ালে আবদালে হয় সেগুলো না হয় নাই বললাম, কিন্তু নির্বাচনকে সামনে রেখে যখন সাংবাদিকতার এক ধরনের জোয়ার তৈরি হবে তখন নানাবিধ তথ্য নিয়ে কাজ হবে, অনেক রকমের খবর যাবে, সরকারি দল বিরোধী দল বিভিন্ন প্রার্থী সবার সম্পর্কে জনগণকে ইনফর্ম রাখা তাদেরকে সচেতন করার জন্য অনেক কিছু বলতে হবে লিখতে হবে প্রচার করতে হবে প্রকাশ করতে হবে, সেই সময় এরকম একটি আইন যদি সরকার প্রয়োগ নাও করেন আপনি আমার মাথার উপর যখন তলোয়ার ধরে রাখছেন মাথায় পিস্তল ঠেকিয়ে রাখছেন তখন তো আমি ভয়ে হলে অনেক কিছু করতে চাইবো না, সেই জিনিসটা হবে। আমি জানি না সরকার এটা কতটুকু প্রয়োগ অপপ্রয়োগ করবে, হয়তো রাজনৈতিক বিবেচনায় কখনো করতে পারে নাও করতে
নাও করতে পারেন হ্যাঁ
দেখানোর জন্য এটা রাখতে পারে, কিন্তু এটি যে
মানে আসলে কিন্তু এই আইনটি যে মুহূর্তে প্রয়োগ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই সময়টা কিন্তু সেই সন্ধিক্ষণটি খুব একটা অনুকূল নয়। লন্ডন থেকে একজন ফোন করেছেন, আমরা তার কলটি নিয়ে নিই, তারপরে আমি আপনাদের কাছে আবার ফিরে আসছি। হ্যালো হ্যালো
সালেহ শিবলি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমরা আমরা জানি আপনি সাংবাদিকতা করছেন, করেছেন অনেক দেশে, বাস্তবতা আপনি জানেন, বাংলাদেশের বাস্তবতাও জানেন এবং এখনকার অবস্থা সেটি
এখনকার আজকের আলোচনায় ওনার বক্তব্য কি,
জি আপনার আপনার মন্তব্য এবং কি মনে করছেন আপনি?
আমার কাছে মনে হয় আর কি শুরু থেকে আপনাদের অনুষ্ঠানে ছিলাম না, তো এর আগে এই বিষয়টি কেউ কথা বলেছে কিনা আমি ঠিক জানি না, তো আমার কাছে মনে হয়েছে এই যে আপনারা এখন যেখানে বসে কথা বলছেন বিদেশে বসে কথা বলছেন, যেহেতু আপনি বাংলায় কথা বলছেন আমি ধরে নিতে পারি আপনি বাংলাদেশের নাগরিক, হয়তো আপনি আমেরিকার নাগরিক বাট বাংলায় কথা বলার কারণে ধরে নিতে পারি আপনি বাংলাদেশের নাগরিক। এখনকার যে আইনটি করা হয়েছে আপনি এই যে আমেরিকাতে বসে ভয়েস অফ আমেরিকাতে যে সমস্ত কথাগুলো বলছেন আপনি যা প্রচার করছেন এই কথাগুলো যদি আমাদের সরকার দরকার নেই সরকারের একটা অংশ যদি পুলিশে মনে করে যে এটা বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে কিংবা কারো অনুভূতিতে আঘাত লাগে কিংবা যদি পুলিশ মনে করে যে এটা কারোর বিরুদ্ধে যাচ্ছে সে ইচ্ছে করলে আপনার বিরুদ্ধে বাংলাদেশের
আইনানুগ ব্যবস্থা নিতে পারে
নিতে পারে। সো এটা হচ্ছে একটা অসভ্য আইন, এটা অবশ্যই একটা বর্বর আইন, আপনি বিদেশে থেকেও নিরাপদ না। কেন ওই কথাটা বললাম, এই কারণে যে বাংলাদেশে যেখানে মানুষ পুলিশকে মনে করা হয় মানুষের নিরাপত্তার সাথী হিসেবে এখন কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশে পুলিশই বরং মানুষের জন্য অনিরাপদ হয়ে দাঁড়িয়েছে, সেখানে পুলিশের উপরে মানুষকে শায়েস্তা করার আইনের মাধ্যমে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে দেয়া যে কোনো সময় আপনার ঘরে মোবাইলে কম্পিউটারে যে কোনো ডিভাইসে তারা
তল্লাশি চালাতে পারে
এই আইনটা তো হয় না, হতে পারে না।
না, কারো বাক স্বাধীনতা তার কারো ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলেই আমরা মনে করি, কিন্তু আমরা হ্যাঁ
জি আমরা সাইফুল আলম চৌধুরীর কাছে একটা ব্যাখ্যার জন্য কি দিতে
পারি? হ্যাঁ অবশ্যই।
সাইফুল আলম চৌধুরী, আপনার কাছ থেকে একটু জানতে চাই, সেটি হচ্ছে আপনি এখন পড়াচ্ছেন কিন্তু আপনিও দীর্ঘদিন ধরে পত্রিকা এবং টেলিভিশনে কাজ করেছেন, সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনী পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার অথবা তল্লাশির ক্ষমতা পাবে এবং এই আইনে সর্বোচ্চ শাস্তি 14 বছরের কারাদণ্ড, এই দুটো বিষয়কে মাথায় রেখে আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের বাস্তবতায় আসলেই সরকারের বিরুদ্ধ কোনো সংবাদ পরিবেশন করা সম্ভব?
ধন্যবাদ। আইনটা আমি পুরো আইনটাকে আসলে আমি আমার শুরুতে বক্তব্য বলেছিলাম পুরো আইনটাকে আমি কখনোই একেবারে ভ্রান্ত বা কালো আইন বলতে চাই না। এই আইনের স্পেসিফিক দুটো ধারা নিয়ে আমার প্রশ্ন আসলে 32 এবং আপনারা যেটা বলেন গ্রেফতারি অর্থাৎ পুলিশের কার্যক্ষমতা এই এই আইন, কারণ বাকি ধারাগুলো নিয়ে আসলে এক্সিস্টিং লতেই আছে, সরকারের আইন না করলেও পারত একটা কথা, কিন্তু যেটা
না এটা ডিজিটালে যেমন তথ্যমন্ত্রী একটু আগেই ব্যাখ্যা দিয়েছেন যে ডিজিটাল আইন করার জন্য, কারণ অনেকে মনে করেন এখন তো ডিজিটাল ব্যবস্থা চালু হয়েছে, সেখানে চিরাচরিত আইনগুলো কার্যকর হচ্ছে না, কিন্তু উনি যেমন উল্লেখ করেছেন হাসানুল্লাহ কইনু, যে সেই আইনগুলোকেও ডিজিটাল আইনের অধীনে আনা হয়েছে, আইনটি কিন্তু ছিল কিছু কিছু
সরকারের কাছে কেন মনে হচ্ছে এটা করা হচ্ছে। কারণ আমাদের এখানে যে আইনগুলো দেখবেন আপনি মিডিয়ার গণমাধ্যমের এখনো পর্যন্ত এই এইটা সহ 47টা আইন এবং নীতিমালা আছে স্বাধীনতার পর থেকে, প্রত্যেকটা আইনই করা হয়েছে বাংলাদেশে। বাংলাদেশ সরকার স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত 47টা আইন এবং নীতিমালা করেছে মিডিয়াকে, আসলে তারা চায় হ্যান্ডেল করতে কিন্তু তারা কন্ট্রোল করতে, সাধারণত আসলে একটা জিনিস বুঝতে পারে না সরকার মিডিয়া হ্যান্ডেল এবং কন্ট্রোলের মধ্যে পার্থক্য, যাই হোক সেটা পরের বিষয়।
যেমন একজন শ্রোতা লিখছেন যে সিদ্ধার্থ ভট্টাচার্য, যেটা সরকারের একটা রক্ষা কবচ, তাই কি? মোয়াজ্জেম হোসেন লিখছেন যে নতুন আইনটি সেই যেন পুরনো দিনের বাকশালী চেতনার আইন। সিদ্ধার্থ ভট্টাচার্য লিখছেন যে এটা একটি অপব্যবহার। মোয়াজ্জেম হোসেন, জয়ন্ত হেমন্তী এবং অন্যান্য অনেকেই, শঙ্কর হালদার, তারা মন্তব্য করছেন, মাসুদুর রহমান, রফিক খান, তারা মোহাম্মদ আনোয়ার, তো এরা যে শুনছেন এবং তাদের বক্তব্য, তাদের মতামত, চিন্তাধারা তুলে ধরছেন, অনেকেরই ভিন্ন ধারার ভিন্ন মতামত রয়েছেন। আমরা যাদের সাথে আলোচনা করছি,
আমি জনাব তৌহিদের যদি ব্যাখ্যায় মানে প্রশ্নে ফিরে যাই, যে প্রথমত কথা দুটো পয়েন্ট, একটা হচ্ছে বাংলাদেশ সরকার এই মুহূর্তে কেন মনে করছে, আর এটা হচ্ছে সুস্থ ধারার সাংবাদিকতা, অর্থাৎ সুষ্ঠু সাংবাদিকতা আসলে বাধাগ্রস্ত হবে কিনা। আমার কাছে যেটা মনে হয়, নির্বাচনের আগে মানে যে সমস্ত বাংলাদেশের সমস্ত গণমাধ্যম রিলেটেড আইন এবং নীতিমালা যদি আপনি ব্যাখ্যা করেন, পর্যালোচনা করেন, তাহলে একটা জিনিস পরিষ্কার হবে, সেখানে আসলে সরকার হচ্ছে সরকারের বিরুদ্ধে অথবা সরকারের সদস্য মানে মন্ত্রী এমপি থেকে শুরু করে আমলা সবার, তাদের মানহানি হচ্ছে কিনা। এখানে বড় বিষয় হচ্ছে মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন এবং ম্যাল ইনফরমেশন, এটার মধ্যে সরকারের আইনগুলোতে ব্যাখ্যাটা ক্লিয়ার না। মিস ইনফরমেশন হচ্ছে আপনি যিনি প্রচার করছেন তিনি জানেন সত্য কিন্তু আসলে ঘটনাটি মিথ্যা, আবার ডিস ইনফরমেশন হচ্ছে ঘটনা মিথ্যা জেনেও তিনি প্রচার করছেন, আর ম্যাল ইনফরমেশন হচ্ছে মিথ্যা ঘটনা জেনেও অন্যের মানহানি করার জন্য। এই তিনটার মধ্যে পার্থক্য করতে না পেরে একের পর এক আমাদের দেশে করা করা আইন হচ্ছে। 2006 সালে কিন্তু যে আইসিটি অ্যাক্ট হয়েছিল, বিএনপি করেছিল, সেই আইনগুলো কিন্তু এখানে ছড়িয়ে ছড়িয়ে আছে। একটা নতুন যুক্ত হয়েছে, সেটা হচ্ছে 1923 সালের যে গুপ্তচর বৃত্তি অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টের মাধ্যমে সেটা করেছে,
বলুন
হ্যাঁ মানে পুরনো আইন, এবং এটা কিন্তু তথ্য অধিকার আইন অনুযায়ী ওই আইন ইনভ্যালিড হয়ে গেছিল সাংবাদিকদের জন্য, এবং সেই কারণে যে কোনো আইনের ক্ষেত্রে বা সাংবাদিকরা যে জন্য কাজ করেন, সাংবাদিকরা কাজ করেন জনস্বার্থ, আর সরকার যখন আইন প্রণয়ন করে বা প্রয়োগ করে তখনও কিন্তু জনস্বার্থের বিষয়টা প্রাধান্য দেয়।
সাইফুল আলম চৌধুরী, আমাদের অনুষ্ঠান আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা একটু নাজমুল আশরাফ তার কাছে যেতে চাই। আমার একটি প্রশ্ন ছিল, যে নাজমুল আশরাফ আপনার কাছ থেকে জানতে চাই, যে আমি শুরুতে যেমন বলছিলাম যে প্রতিটি শব্দের একটি প্রত্যয় যে ব্যাখ্যা এক একটা এক এক রকম, আমরা যদি ধরি যে 21 ধারায় প্রোপাগান্ডা, বঙ্গবন্ধুর বিরুদ্ধে প্রোপাগান্ডা, প্রোপাগান্ডার শব্দের ব্যাখ্যা এক এক রকম হতে পারে, কোনো একটি রাজনৈতিক মতাদর্শের মানুষ বলতেই পারেন যে এই তথ্যটি ঠিক নয়, আমি যেটা বলছি সেটি ঠিক, এখন যদি তাকে প্রোপাগান্ডা এই আইনের ধারায় যদি তাকে ধরা হয়, ঘৃণা বিষয়টি অনেকভাবে আছে, আপনার কাছে যেটি ঘৃণা আমার কাছে সেটি ঘৃণে নাও হতে পারে, সেটি যদি আমরা ধর্মীয় প্রেক্ষাপট থেকে দেখি, এবং 32 ধারা তো রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা, সব মিলিয়ে আপনি শুরু থেকে বলছিলেন যে নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মতো একটি গণতান্ত্রিক দল কেন এই আইন করলো, তার মানে কি আপনি বলতে চাইছেন যে সামনে নির্বাচন এমন কিছু হতে পারে যেটি আসলে প্রতিরোধ করার জন্য ডিজিটাল মাধ্যমে যাতে সেই খবরগুলো না যায় সেটিকে মাথায় রেখেই এমন একটি আইন?
এখন অবাধ তথ্য সরবরাহের এই যুগে আমরা মানে যারা আমরা মনে করি যে এখান থেকে যদি আমরা কোনো খবর দিই সেটা কি বাংলাদেশে বন্ধ হয়ে যাবে, কেউ পাবে না?
জি, আমরা একটু
ধারণা করাটাই তো ভুল।
জি নাজমুল সাহেব, আপনি যদি খুব সংক্ষেপে একটু
ব্যাখ্যা দেন। তহিদ, যে নির্বাচনকে সামনে রেখে এখন সরকারের মাথায় কি চিন্তা, সরকার ভালো বলতে পারবে, আমরা ধারণা করতে পারি, যেটা সাইফুল বলছিলেন যে সবকিছু তো জনস্বার্থে করে, এখন সরকার জনস্বার্থে জনস্বার্থকে একভাবে দেখে, গণমাধ্যম জনস্বার্থকে অন্যভাবে দেখে, বিরোধী দল জনস্বার্থকে একভাবে দেখে, এক এক পক্ষের কাছে জনস্বার্থের সঙ্গে আমি যদি সুস্থ স্বাধীন স্বাভাবিক আপনার কি বলবো জনকল্যাণে দেশের কল্যাণে সাংবাদিকতার কথা বলি, যেটা নাকি একদম আদর্শ সাংবাদিকতা, সেটা কখনোই কোন দলের সাথে, সেটা সরকারি দল বলেন বিরোধী দল বলেন, তাদের ভাবনার সাথে মিলবে না,
ফলে সাংবাদিকরা
তাদের অবস্থান থেকে কাজটা করেন। কিন্তু এই যে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ব্রিটিশ আমলের যেটা অকার্যকর ছিল সেটাকে এনে পুনর্জীবিত করা হলো, এই সরকারের কাজটা করেছে যে সরকার নাকি তথ্য অধিকার আইন করেছে, এখন তথ্য অধিকার আইন করে আপনি জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করলেন, আবার সেই সরকারই এমন আইন করলেন যেখানে আমি তথ্য পেতে পারবো না, পেতে গেলে আমাকে অপরাধী হিসেবে গণ্য করা হবে এবং আমার সাজা দেওয়া হবে, এটা কিন্তু এক ধরনের কন্ট্রাডিকশন। কিন্তু আমি বলছি কি যে নির্বাচনকে সামনে রেখে সরকার কি আশঙ্কা করছে সেটা সরকার ভালো বলবে, আমি একজন সংবাদকর্মী হিসেবে অনেক আশঙ্কা করছি, সেটা কি
আমরা দেখি বাংলাদেশে
অনেক রকমের এরকম অপরাধী আছে রাজনৈতিক এবং অরাজনৈতিক, যারা প্রযুক্তির সুবিধা নিয়ে ডিজিটাল যুগের সুবিধা নিয়ে আপনার সামাজিক মাধ্যম থেকে শুরু করে ইন্টারনেটের যত রকমের সুবিধা আছে এগুলো নিয়ে তারা অনেক রকমের অপকর্ম করে, অপতথ্য ছড়ায়, আপনার কি বলবো সমাজে অনিষ্ট হতে পারে এরকম অনেক কাজ করে, ওগুলো অবশ্যই তৎপরতায় দমন করা উচিত, কিন্তু সেই অপরাধীদের দমন করতে গিয়ে অপপ্রচার
অপতৎপরতা
অপচার কিছু সেগুলো দমন করতে গিয়ে যাতে সুস্থ স্বাভাবিক
আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। এবং তাওহিদ তোমাকে এবার ফিরে যেতে হবে তোমার দায়িত্বে, আমরা একটা জিনিস আলোচনা করলাম ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে, আমার মনে হয় যে শ্রোতারা যারা দর্শকরা যারা লিখলেন এবং শুনলেন তাদের কিছুটা ধারণা হয়েছে, এবং আমরা এটার কোনো সমাধান করতে পারবো না কারণ বাংলাদেশে বহুদিন থেকে এই নিয়ে বিতর্ক চলছে। এখন আমাদের আজকের আলাপনের আলোচনা এখানে শেষ করতে হয়, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
আর এখন সবশেষ পাওয়া খবর সহ সংক্ষিপ্ত সংবাদ শোনাচ্ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ দুর্গাপ্পা। তানজানিয়ার লেক ভিক্টোরিয়ায় ফেরি ডুবে 100 জনের মৃত্যু ঘটেছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, জীবিতদের উদ্ধার কাজ এখনও চলছে। স্থানীয় শহরের কমিশনার জন মঙ্গেলা বলেছেন 37 জনকে উদ্ধার করা হয়েছে, অনেকের অবস্থাই খুব নাজুক। রাশিয়ার অস্ত্র কেনার বিষয়ে চীন সেনা সংস্থার উপর যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেছেন বেইজিং যুক্তরাষ্ট্রের ওই নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। তিনি বলেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক সম্পর্কের সকল নীতিমালার বিরুদ্ধে যায় এবং দুই দেশের সম্পর্ক ও সেনা সম্পর্কের ক্ষেত্রে মারাত্মক অন্তরায়। রাশিয়ার পক্ষ থেকে শুক্রবার ওই নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারকের পদে প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীত ব্রেট ক্যাভানা একজন বিচক্ষণ ভালো মানুষ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। 36 বছর আগে এক নারীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত ক্যাভানা সম্পর্কে লাস ভেগাসে এক সভায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি একজন অসাধারণ ভদ্রলোক। ক্যাভানার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগকারীর ওই আইনজীবী বলেছেন তিনি আগামী সপ্তাহে সেনেট প্যানেলের সামনে এ বিষয়ে বক্তব্য দেবেন, কিন্তু তার নিরাপত্তা নিশ্চিত করবার জন্য দাবি জানাচ্ছি। অ্যাটর্নি ডেবরা কাস বলেন তার মক্কেল ক্রিস্টাইন ব্লেসি ফোর্ডকে ইতিমধ্যে মেরে ফেলবার হুমকি দেওয়া হয়েছে এবং তাকে এবং তার পরিবারকে ক্যালিফোর্নিয়ার বাড়ি থেকে জোর করে উচ্ছেদ করা হয়েছে। সাইবার নিরাপত্তা বাড়াতে নতুন কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাশনাল সাইবার স্ট্র্যাটেজি নামের এই নতুন আইনে স্বাক্ষর করেছেন বৃহস্পতিবার। মহরম উপলক্ষে পশ্চিমবঙ্গের কলকাতায় তাজিয়া মিছিল বের করা হয়েছে, কলকাতা থেকে এ নিয়ে রিপোর্ট করছেন পরমাশিস ঘোষ রায়।
আজ কলকাতা রাজপথে মহরম উপলক্ষে তাজিয়া নিয়ে শোভাযাত্রায় অনেক জায়গাতেই চোখে পড়ল অস্ত্র ছাড়াই মিছিল হাঁটল শিয়া সম্প্রদায়ের মুসলিমরা। যদিও কোথাও কোথাও অস্ত্র হাতে নিয়ে তাজিয়ার শোভাযাত্রা চোখেও পড়ে, যদিও এর আগেই অস্ত্র হাতে না নিয়ে তাজিয়ার শোভাযাত্রায় যোগদান করার আবেদন রেখেছিলেন বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন। একটি প্রেস বিবৃতি জারি করে ধর্মপ্রাণ মুসলিমদের মহরমে শান্তিপূর্ণ মিছিল করতে আবেদন করেন সংগঠনটি। সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াহিয়ার আবেদন করেন আজ শুক্রবার মহরমের দিন মিছিল করুন অস্ত্র ছাড়াই, কারণ মহরম শোক পালনের দিন, শোক পালনের জন্য এদিন মিছিল হাঁটেন মুসলিমরা। যদিও রাজ্যের বিভিন্ন জেলা শহরের রাজপথে এবং কলকাতা শহরের রাজপথেও এদিন অস্ত্র ছাড়াই তাজিয়ার শোভাযাত্রা চোখে পড়ে, আবার কোথাও কোথাও চলে লাঠি খেলাও, একই চিত্র ছিল রাজ্যের বিভিন্ন জেলাতেও। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
পরমাশিস ঘোষ রায় আর একটি রিপোর্টেই বলেছেন, পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত একমাত্র রাস্তা যশোর রোড, আর এই রাস্তার দুধারের গাছ কাটার বিরুদ্ধে রায় দিয়েছে কোর্ট। ভারতে ক্রমবর্ধমান যৌন অপরাধ থামাতে ভারতীয় কর্তৃপক্ষ যৌন অপরাধীদের নিবন্ধন শুরু করেছে। আপাতত এই নিবন্ধন শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর কাছে থাকবে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক তথ্যে এই কথা বলা হয়েছে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, সঙ্গে প্রকৌশলী ছিলেন পিটার হ্যান্ডলি, আর ফেসবুক লাইভে সহযোগিতা করলেন সঞ্জনা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
This program has come to you from the Voice of America, Washington.